বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইন মাতা আও কুতিলা انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي وَمَا كَانَ لِنَفْسٍ أَن تَمُوتَ إِلَّا بِإِذْنِ اللَّهِ كِتَابًا مُؤَجَّلًا وَمَن يُرِدْ ثَوَابَ الدُّنْيَا ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الآخرة نؤته منها وسنجزي الشاكرين।
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 13 এপ্রিল, 30 চৈত্র এবং ফার্সি 24 ফারোয়ার দিন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাঈদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ, ভারত এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। যুক্তরাষ্ট্রের পর আবার ইরানের বিরুদ্ধে অবরোধ দিল ইউরোপ, এ সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতে শুনতে পাবেন একটি সংবাদ ভাষ্য। এদিকে আগামীকাল থেকে কঠোর লকডাউনে যাচ্ছে বাংলাদেশ, এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। দৃষ্টিপাতের পর দর্পণে শুনতে পাবেন সৌদি আরবে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন ও বিদেশি শ্রমিকদের অবস্থা সম্পর্কে আলোচনা। এরপর থাকবে নিয়মিত পরিবেশনা কথাবার্তা, কথাবার্তার পর শুনতে পাবেন গল্প ও প্রবাদের গল্প, সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো শুনুন সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, তেহরান সফর করছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী, পারস্য উপসাগরীয় অঞ্চলে দখলদার ইসরায়েলের তৎপরতার বিষয়ে সতর্ক করলেন ইরানের প্রেসিডেন্ট। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফ বলেছেন তার দেশের নাতানজ পরমাণু স্থাপনায় যে হামলা চালানো হয়েছে তা যুদ্ধ অপরাধের সামিল। বাংলাদেশের প্রধানমন্ত্রী স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বলেছেন মানুষের জীবন সর্বাগ্রে, বেঁচে থাকলে আবার সবকিছু গুছিয়ে নেওয়া যাবে। এবং ভারতেও করোনার সংক্রমণ ব্যাপক বাড়ছে, তৃণমূল নেতা অভিষেক বলেছেন তৃতীয়বারের জন্য মমতার মুখ্যমন্ত্রী হওয়া এখন কেবল সময়ের ব্যাপার। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন পারস্য উপসাগরীয় অঞ্চলে দখলদার ইসরায়েলের মতো উত্তেজনা সৃষ্টিকারীকে উপস্থিতির সুযোগ করে দেয়া একটি ভয়াবহ পদক্ষেপ, এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে আজ এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। রুহানি বলেন আমেরিকার একপেশে নীতি ও হস্তক্ষেপমূলক তৎপরতা রুখতে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য তেহরান ও মস্কোর মধ্যে সম্পর্ক জোরদারের প্রয়োজনীয়তা রয়েছে। এ সময় তিনি পরমাণু আলোচনায় রাশিয়ার অবস্থানের প্রশংসা করে বলেন পরমাণু সমঝোতা হচ্ছে বহুপক্ষীয় আন্তর্জাতিক সমঝোতা, কূটনৈতিক পন্থা ও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ক্ষেত্রে এই সমঝোতা হচ্ছে একটি আদর্শ। ইরানের প্রেসিডেন্ট বলেন বর্তমানে আমেরিকা সহ গোটা বিশ্ব স্বীকার করছে যে ইরান বিরোধী মার্কিন সর্বোচ্চ চাপ ব্যর্থ হয়েছে। পরমাণু সমঝোতায় আমেরিকা আবারও ফিরতে পারবে কেবল তখনই যখন তারা ইরানের উপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে। এদিকে ইরানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন নতুন নিষেধাজ্ঞা আরোপের সমালোচনা করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন যখন ইরান ও ছয় জাতি গোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার আলোচনা চলছে, তখন ইউরোপীয় ইউনিয়নের এই নিষেধাজ্ঞা কূটনৈতিক প্রচেষ্টা এবং আলোচনাকে ক্ষতিগ্রস্ত করবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, আমরা আশা করি পরমাণু সমঝোতা বাঁচানো সম্ভব হবে। আমরা যতদূর বুঝতে পারছি তেহরানে আমাদের বন্ধুরা তাদের প্রস্তুতির কথা ঘোষণা করেছেন। তারা বলেছেন আমেরিকা পরমাণু সমঝোতায় ফিরে এলেই আমরাও তা পূর্ণাঙ্গরূপে বাস্তবায়নের পথে ফিরে আসব। কিন্তু ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে নতুন নিষেধাজ্ঞা আরোপ করার কারণে বহু প্রশ্নের জন্ম দিয়েছে। ওদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ অন্য এক প্রসঙ্গে বলেছেন, তার দেশের নাতঞ্জ পরমাণু স্থাপনায় যে অন্তর্ঘাতমূলক হামলা চালানো হয়েছে তা যুদ্ধাপরাধের সামিল। এর কারণ হিসেবে তিনি বলেন, ওই হামলায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএই এর তত্ত্বাবধানে থাকে একটি স্থাপনাকে টার্গেট করা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সোমবার জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেসকে লেখা এক চিঠিতে এ মন্তব্য করেন। জারিফ কয়েকটি টুইটার বার্তায় ওই চিঠির মূল বিষয়বস্তু প্রকাশ করেন। তিনি বলেন, আইএই এর তত্ত্বাবধানে থাকা পরমাণু স্থাপনাটিতে হামলার ফলে সেখান থেকে পারমাণবিক নিঃসরণ ছড়িয়ে পড়তে পারত, যা পরমাণু সন্ত্রাসবাদ ও যুদ্ধ অপরাধের সামিল। দখলদার ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক সাবেক উপদেষ্টা ইয়াকুব আমিদ্রুর বলেছেন, ইসরায়েলের বড় ধরনের ক্ষতি করার সক্ষমতা ইরানের রয়েছে। ইসরায়েলি দৈনিক টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে। পত্রিকাটি লিখেছে, নাতঞ্জ পরমাণবিক কেন্দ্রে নাশকতার বিষয়ে ইসরায়েলের জড়িত থাকার তথ্য আমেরিকানরাই ফাঁস করে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি। আমিদ্রুর বলেছেন, আমেরিকানরা এর আগেও এ ধরনের তথ্য ফাঁস করেছে। তাদের এই কাজ করার কারণ হল ক্ষতিগ্রস্ত পক্ষ যাতে এক মুহূর্তের জন্য না ভাবে যে এটা আমেরিকার কাজ হতে পারে। ইসরায়েলি এই কর্মকর্তা ইরানের সম্ভাব্য প্রতিশোধমূলক তৎপরতার মোকাবেলায় মার্কিন প্রশাসনের সহযোগিতা গ্রহণের উপর জোর দেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের জীবন সর্বাগ্রে, বেঁচে থাকলে আবার সবকিছু গুছিয়ে নেওয়া যাবে। তাই অসুবিধা হলেও করোনার দ্বিতীয় ঢেউয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি। পাশাপাশি লকডাউনে ঘরে বসে বাংলা নববর্ষ পয়লা বৈশাখ উদযাপনের আহ্বান জানিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী। আজ সন্ধ্যায় নববর্ষ উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সময়ে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। সবাইকে নববর্ষের শুভেচ্ছার পাশাপাশি সব ধর্মপ্রাণ মানুষকে পবিত্র মাহে রমজানের মুবারকবাদ জানান প্রধানমন্ত্রী। আগামীকাল শুরু হওয়া লকডাউনের যৌক্তিকতা তুলে ধরতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গত সপ্তাহে দ্বিতীয় ঢেউ প্রবল আকার ধারণ করলে মানুষের চলাচলের উপর কিছু কিছু নিষেধাজ্ঞা আরোপ করতে হয়। আপনারা দেখেছেন কোনোভাবেই সংক্রমণ ঠেকানো যাচ্ছে না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শে তাই আমাদের আরও কিছু কঠোর ব্যবস্থা নিতেই হচ্ছে। এদিকে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সারা দুনিয়ায় ধর্মীয় উৎসবের সময় জিনিসপত্রের দাম কমে অথচ বাংলাদেশে বাড়ে। সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ বা টিসিবির পক্ষ থেকেও দাম বাড়ানোর ঘোষণা আসায় তিনি বিস্ময় প্রকাশ করেন। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা লকডাউনের বিরোধিতা করছি না, আমরা বলছি অকার্যকর একটা শাটডাউন এটি। যে যেভাবে পারছে যাচ্ছে, পোশাক কারখানা খোলা রয়েছে অথচ ব্যাংক বন্ধ রাখছে, মূলত সরকারের কোনো সমন্বয় নেই, কোনো পরিকল্পনা নেই। মির্জা ফখরুল বলেন, করোনা মোকাবেলায় আমরা সবসময় বলেছি একটা জাতীয় কমিটি করেন, সব রাজনৈতিক দল, এনজিও ও সুশীল সমাজের সমন্বয়। সেটা সরকার করছে না, করবে না, কারণ এটা করলে তো তাদের যে লুটপাট, দুর্নীতি বন্ধ হয়ে যাবে। আজ মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতা এসব কথা বলেন। মির্জা ফখরুল প্রশ্ন করেন, যার পেটে খাবার নেই সে কি লকডাউন বা করোনা মানবে? করোনা কি তাকে আটকাতে পারবে? সাধারণ মানুষের তো খাবারের ব্যবস্থা করতে হবে। বিএনপি মহাসচিব বলেন, রমজানকে সামনে রেখে সবজি, মাছ, মুরগি, গরুর মাংস, খেজুর সবকিছুর দাম ক্রয়সীমার বাইরে চলে গেছে। ফখরুল আরও বলেন, বরাবরের মতো এবারও এই রমজানে বাজার সিন্ডিকেট পণ্যের দাম বাড়িয়েছে। আগে রমজানের সময় টিসিবি পণ্যের দাম নিয়ন্ত্রণ করত, সাধারণ মানুষের ক্রয়সীমায় রাখার চেষ্টা করত, এবার সেই টিসিবিও পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। মির্জা ফখরুল বলেন, এই লকডাউনের মাঝেও বিরোধী দল ও মতের লোকদের দমন নিপীড়ন করছে সরকার। তারা সরকারের বিরোধীদেরকে দমন করতে একের পর এক আইন করছে। মির্জা ফখরুল ক্ষমতাসীনদের স্মরণ করিয়ে দেন, জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে কোথাও কোনো সরকার টিকে থাকতে পারেনি।
রেডিও তেহরান, খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। ভারতে মাত্র এক সপ্তাহের মধ্যে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা 10 লাখ ছাড়িয়ে গেছে। গত এক সপ্তাহ ধরেই দৈনিক 1 লাখের বেশি করোনা ভাইরাস সংক্রমণের ঘটনা ঘটছে এবং গত 3 দিন ধরে দৈনিক এই সংখ্যাটি 1.5 লাখেরও বেশি হয়েছে। ভারতে আজ 1,61,736 নয়া সংক্রমণের ঘটনা ঘটেছে আর 24 ঘন্টায় মারা গেছেন 879 জন। ভারতের তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, 250 আসন নিয়ে তৃতীয়বারের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়ায় কেবল সময়ের অপেক্ষা মাত্র। তিনি আজ রাজ্যে এক দলীয় সমাবেশে এ দাবি করেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, 250 আসন নিয়ে তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়া কেবল সময়ের অপেক্ষা মাত্র। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার রায়নায় দলীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ওই মন্তব্য করেন।
আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়া 250 আসন নিয়ে শুধু সময়ের অপেক্ষা,
বলছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আপনারা দেখেছেন 4 দফায় ভোট ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। প্রথম দফায় জঙ্গলমহলে ভোট ছিল, ওরা অনেক বাড়াবাড়ি করার চেষ্টা করেছিল, মানুষ প্রতিবাদ প্রতিরোধের রাস্তা বেছে নিয়েছে। জঙ্গলমহলের মায়েরা ভাইয়েরা বোনেরা জঙ্গলমহলের জনগণ গণতান্ত্রিকভাবে জবাব দিয়ে ওদের হাতকে ভেঙে দিয়েছে। দ্বিতীয় দফায় পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে বিশ্বাসঘাতকদের পা ভেঙে দিয়েছে। আর তৃতীয় ও চতুর্থ দফা তো দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ছিল, হাওড়া ও হুগলি জেলা ছিল, আমার লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার, আমি কোমর ও মাজা দুটোই ভেঙেছি। পঞ্চম দফাটা আপনাদের, পঞ্চম দফায় আপনারা ঘাড় ও মাথাটা ভাঙবেন। এরপরে ষষ্ঠ সপ্তম অষ্টম দফায় এই বহিরাগত বিশ্বাসঘাতকদের ঔদ্ধত্য অহংকার ও দম্ভকে চূর্ণ বিচূর্ণ করে আগামী 2 মে যখন নির্বাচনের ফল বেরোবে, বলহরি হরি বল বহিরাগতদের খাটে তোল বলে বিদায় দিতে হবে বলেও মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। আজিয়ান সাগরের আকাশে তুরস্ক গ্রিসের জঙ্গি বিমানের সংঘর্ষ হয়েছে, তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। গ্রিসের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, গতকাল তুরস্কের কয়েকটি F-16 জঙ্গি বিমান অন্তত 29 বার আকাশসীমা লঙ্ঘন করেছে। এ সময় অন্তত 2 বার দুই দেশের জঙ্গি বিমানের মধ্যে ডগ ফাইট বা সরাসরি সংঘর্ষের ঘটনা ঘটে। তবে ওই সংঘর্ষে গ্রিস কোন মডেলের জঙ্গি বিমান ব্যবহার করেছে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি। সাধারণত এ ধরনের মিশনে ফ্রান্সের নির্মিত মিরাজ 2000 মডেলের জঙ্গি বিমান ব্যবহার করে থাকে এথেন্স। গ্রিস এর আগেও বহুবার দাবি করেছে যে তুর্কি জঙ্গি বিমানগুলো বারবার সেদেশের আকাশসীমা লঙ্ঘন করে যাচ্ছে। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস এলাকায় রুশপন্থী গেরিলাদের সঙ্গে নতুন সংঘর্ষে ইউক্রেনের 2 সেনা নিহত হয়েছে। যখন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রচণ্ড সামরিক উত্তেজনা চলছে, তখন এই 2 সেনা নিহতের ঘটনা ঘটল। ইউক্রেনের সামরিক বাহিনীর তথ্য মতে, রুশপন্থী গেরিলারা ছোট অস্ত্র দিয়ে গুলি চালালে শনিবার 1 সেনা নিহত হয়, অন্যজন গতকাল সোমবার নিহত হয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি শামখানি বলেছেন, ইরাক থেকে দ্রুত মার্কিন সেনা বহিষ্কার করা হলে তাতে দেশটিতে স্থিতিশীলতা ফিরে আসবে। তিনি বলেন, মার্কিন সেনা বহিষ্কারের ব্যাপারে ইরাকের জাতীয় সংসদে যে বিল পাশ হয়েছে তা দ্রুত বাস্তবায়ন করলে দেশটিতে রাজনৈতিক প্রক্রিয়া সহজ ও দ্রুততর হবে। গতকাল ইরান সফররত ইরাকের জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা কাসিম আল আরাজির সঙ্গে তেহরানে বৈঠকের সময় এসব কথা বলেন আলি শামখানি। তিনি বলেন, ইরাকে নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা সৃষ্টির মূল কারণ মার্কিন সেনাদের উপস্থিতি। তারাই মধ্যপ্রাচ্য অঞ্চলে সংঘবদ্ধ সন্ত্রাসবাদ চালায়। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইউরোপ ইরানের তিনটি প্রতিষ্ঠান সহ আট নাগরিকের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। পরমাণু বিষয়ে যখন ইউরোপ ও ইরানের মধ্যে আলোচনা চলছে, তখন তেহরানের বিরুদ্ধে ইউরোপের নতুন নিষেধাজ্ঞা থেকে বোঝা যায় ইরানের ব্যাপারে পাশ্চাত্য পশ্চিমা বিশ্ব সমন্বিত নীতি গ্রহণ করেছে। এ সম্পর্কে এখন শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইউরোপীয় ইউনিয়ন মানবাধিকার লঙ্ঘনের অজুহাতে ইরানের তিনটি প্রতিষ্ঠান সহ আট নাগরিকের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা থেকে শুরু করে তাদের সমস্ত সম্পদ জব্দ করার নির্দেশ দিয়েছে। আগামী বছর ১৩ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। যেসব ব্যক্তির উপর ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা আরোপ করেছে, তার মধ্যে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি রয়েছেন। এছাড়া অপর তিনটি জেলখানার উপরও নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপ। ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পর ইরানের মোট ৮৯ ব্যক্তি ও চারটি প্রতিষ্ঠানকে ইউরোপের নিষেধাজ্ঞা তালিকায় অন্তর্ভুক্ত করা হল। পর্যবেক্ষকরা বলছেন, পরমাণু বিষয়ে যখন ইউরোপ ও ইরানের মধ্যে আলোচনা চলছে, ঠিক তখন তেহরানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা আরোপ করা থেকে বোঝা যায় ইরানের ব্যাপারে পাশ্চাত্য বিশ্ব সমন্বিত নীতি গ্রহণ করেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত জানুয়ারিতে ক্ষমতায় এসে সবার সঙ্গে ফের সুসম্পর্ক প্রতিষ্ঠায় তিনি আগ্রহ দেখানোর পর ইউরোপীয়রা মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব ও দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরোধিতা করার পাশাপাশি পরমাণু সমঝোতা সহ ইরান সম্পর্কিত প্রতিটি বিষয়ে তারা ওয়াশিংটনের সঙ্গে প্রকাশ্যে সমন্বিত নীতি গ্রহণ করে চলেছে। বাস্তবতা হচ্ছে, পরমাণু সমঝোতায় অবশিষ্ট দেশগুলো মার্কিন সরকারের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে ওয়াশিংটনের শর্ত মেনে নিয়ে তেহরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় বসার জন্য চাপ দিচ্ছে, যদিও ইরান ওই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে। ইউরোপ এমন সময় ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করল যখন অত্যন্ত স্পর্শকাতর সময়ে পরমাণু সমঝোতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর তেল আবিব সফরের পরপরই ইরানের নাথানস পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ইসরায়েলের নাশকতামূলক কর্মকাণ্ড এবং ইরানের বিরুদ্ধে ইউরোপের নিষেধাজ্ঞার ঘটনা থেকে বোঝা যায় ইরানের বিরুদ্ধে তেল আবিব, ব্রাসেলস ও ওয়াশিংটন একজোট হয়ে যৌথ কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে। এর প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, যুক্তরাষ্ট্রের এটা বোঝা উচিত নাশকতা করে কিংবা নিষেধাজ্ঞা দিয়ে তাদের কোনো লাভ হবে না।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য আগামীকাল বুধবার থেকে কঠোর লকডাউনে যাচ্ছে বাংলাদেশ। এদিকে লকডাউনের নামে দেশে অকার্যকর শাটডাউন চলছে বলে মন্তব্য করেছে বিএনপি। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন।
করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য আগামীকাল বুধবার থেকে কঠোর লকডাউনে যাচ্ছে বাংলাদেশ। এ সময় বন্ধ থাকবে সব ধরনের গণপরিবহন, জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান ছাড়া সরকারি বেসরকারি অফিস, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে কলকারখানা খোলা রাখা হয়েছে আর কাঁচা বাজার খোলা থাকবে দুবেলা সীমিত সময়ের জন্য। পুলিশের প্রধান জানিয়েছেন, পাস ছাড়া বাইরে বেরোতে পারবে না কেউ। এমন কঠোর অবস্থায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,
করোনা নির্মাণ কাজের ব্যাপারে কোন প্রকার বাধা নিষেধ থাকবে না, নির্মাণ কাজ চলবে মেট্রো রেল, পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, কর্ণফুলি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, আমাদের বিভিন্ন ফ্লাইওভার, আন্ডারপাস এবং বিভিন্ন সড়কের নির্মাণ কাজ যেগুলো নির্মীয়মান সেগুলোও গতি ফিরিয়ে আনতে হবে।
তবে লকডাউনের নামে দেশে অকার্যকর শাটডাউন চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেছেন, করোনা নিয়ে সরকার জনগণকে ভুল তথ্য দিচ্ছে। করোনা মোকাবেলা নিয়ে সরকার যে সফলতার কথা বলছে তা আসলে প্রতারণা। এদিকে করোনাকালীন সময় পণ্যবাহী ট্রেনের পাশাপাশি কৃষিজাত পণ্য ও পার্সেল মালামাল পরিবহনের সুবিধার্থে বিশেষ ট্রেন চালু করা হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল ইসলাম সুজন। আগামীকাল বুধবার থেকে ঢাকা সিলেট ও ঢাকা চট্টগ্রাম সহ ছয়টি রুটে আটটি বিশেষ ট্রেন চালু করা হবে। এদিকে সরকার ঘোষিত বিধিনিষেধের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য ফ্লাইট চলাচল অব্যাহত রাখার দাবি জানিয়েছে ট্রাভেল এজেন্সি এবং জনশক্তি রপ্তানিকারী এজেন্টগণ। আজ পৃথক পৃথক সংবাদ সম্মেলন করে সংগঠনের নেতারা বিদেশগামী কর্মীদের পরিবহনে ফ্লাইট চালু রাখার দাবি জানিয়েছেন। এদিকে গত বছরের মতো এবারও রমজান মাসে মসজিদে প্রতি ওয়াক্ত নামাজে সর্বোচ্চ 20 জন মুসল্লি জামাতে অংশ নিতে পারবেন বলে নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এছাড়া রমজানে তারাবির নামাজে খতিব, ইমাম, হাফেজ, মুয়াজ্জিন ও খাদিম সহ সর্বোচ্চ 20 জন মুসল্লি অংশগ্রহণ করবেন। মুসল্লিদের পবিত্র রমজানে তিলাওয়াত এবং জিকিরের মাধ্যমে মহান আল্লাহর রহমত এবং বিপদ মুক্তির জন্য দোয়া করার আহ্বান করা হয়েছে।
প্রতিবেদনটি শুনলেন। আর এরই সঙ্গে শেষ হল সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সৌদি আরবে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন ও বিদেশি শ্রমিকদের অবস্থা সম্পর্কে একটি বিশেষ আলোচনা।
দর্পণ।
শ্রোতা বন্ধুরা, ইসলাম এমন জীবন ব্যবস্থা যেখানে বিশ্ব সমাজ গড়ে তোলার মতো ঔদার্য রয়েছে। এ ধর্মমতে আহলে কিতাব, মুসলমান ও একই রাষ্ট্রে বসবাসকারী বিভিন্ন ধর্মের অনুসারীদের মধ্যে সামাজিকতার ক্ষেত্রে কোনো বৈষম্য নেই। আজকে আমরা সংখ্যালঘুদের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি সম্পর্কে বিশেষ আলোচনা তুলে ধরব। পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
সংখ্যালঘু বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে প্রাচীন যুগে ও এর পর রাজা বা সম্রাটের অধীনে শাসন ব্যবস্থার দিকে ফিরে তাকাতে হবে। এরপর পর্যায়ক্রমে জাতিগত, ভাষাগত এবং ধর্মীয় আকিদাগত বিশ্বাসের দিক থেকে বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের অবস্থান লক্ষ্য করা যায়। খ্রিস্টপূর্ব 538 সালে পারস্য সম্রাট সাইরাস দ্য গ্রেট বাবেল শহরকে তার অধীনে আনার পর সেখানকার জেলখানাগুলোতে বিভিন্ন জাতীয় গোত্রের লোকেরা যারা আটক ছিল তাদের সবাইকে মুক্ত করে দিয়েছিলেন। এর বহু শতাব্দী পর 1555 সালে ইউরোপে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় যেখানে প্রথমবার ধর্মীয় সংখ্যালঘুদের অধিকারের প্রতি সমর্থন দেওয়ার কথা বলা হয়। এরপরও বিভিন্ন সময়ে সংখ্যালঘুদের প্রতি সমর্থন জানিয়ে আন্তর্জাতিক বিভিন্ন ধরনের চুক্তি সই হয়। খ্রিস্টান, ক্যাথলিক ও প্রোটেস্টান্টদের মধ্যে 30 বছরের যুদ্ধের অবসানের জন্য 1648 সালে ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে ঐতিহাসিক ওয়েস্টফালিয়া নামক চুক্তি হয়েছিল। এ চুক্তির ফলে সংখ্যালঘুরা সুরক্ষা পায়।
বিশ্বের বিভিন্ন দেশে সংখ্যালঘু জনগোষ্ঠীর অবস্থান একরকম নয়। অধিকাংশ সমাজে ভাষা, বর্ণ ও জাতিগত সংখ্যালঘু রয়েছে। এমন কিছু দেশ আছে যেখানে শুধু ভাষার কারণে কিছু সংখ্যক মানুষ ওই সমাজে সংখ্যালঘু হিসেবে পরিচিত। আবার এমন অনেক দেশ বা সমাজ রয়েছে যেখানে শুধু ভিন্ন ধর্মীয় বিশ্বাসের কারণে কিছু সংখ্যক মানুষ সংখ্যালঘু হিসেবে চিহ্নিত হয়ে আছে। সংখ্যালঘুদের অধিকার রক্ষার জন্য বিভিন্ন সময়ে আইন প্রণয়ন ও পদক্ষেপ নেওয়া হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেই সব আইন পদদলিত হয় এবং বিভিন্ন দেশের সংখ্যালঘুরা অত্যাচার ও নির্যাতনের শিকার হয়। এরপর এ বিষয়ে জাতিসংঘে আইন প্রণয়নের জন্য দফায় দফায় যেসব সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল তাতে সংখ্যালঘুদের অধিকার রক্ষার বিষয়ে কিছু দেশের মধ্যে আগ্রহ লক্ষ্য করা যায়নি, কারণ দেখা গেছে একটি অঞ্চলের সংখ্যালঘুরা তাদের স্বজাতির আগ্রাসনের বিরুদ্ধে কোনো ভূমিকা রাখেনি। এ কারণে এমনকি কোনো কোনো সরকার সংখ্যালঘুদেরকে তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করত। এরপর বিভিন্ন বৈঠকে জাতিসংঘের ইশতেহারে ভাষা, বর্ণ, ধর্ম ও গোত্রের সংখ্যালঘুদের অধিকার রক্ষার উপর ব্যাপক গুরুত্ব দেওয়া হয় এবং আন্তর্জাতিক অন্যান্য সংস্থাও এক্ষেত্রে ভূমিকা রাখে।
বর্তমানে আন্তর্জাতিক বিভিন্ন আইনে সংখ্যালঘুদের অধিকার রক্ষার বিষয়টি অনেকটা নতুন ব্যবস্থা বলে মনে হলেও বাস্তবতা হচ্ছে আজ থেকে 1400 বছর আগে ইসলাম ধর্মে সংখ্যালঘুদের অধিকার রক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। একটি মুসলিম সমাজে ভৌগোলিক, বর্ণ, ভাষা কিংবা জাতীয়তার ভিত্তিতে কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই। ইসলামের শিক্ষা অনুযায়ী সব মানুষই সমান। খ্রিস্টান, ইহুদি, জরাথ্রুস্ট, যারা কিনা ঐশী ধর্মগ্রন্থ প্রাপ্ত হয়েছিল, একটি মুসলিম সমাজে তাদের বিশেষ গুরুত্ব রয়েছে। সকলে ঐশী নবীর অনুসারী হওয়ার কারণে তাদের মধ্যে এক ধরনের আদর্শিক মিল রয়েছে। এ কারণে মুসলিম সমাজে তাদেরকে আলাদা করে দেখা হয় না। যদিও অনেক অমুসলিম দেশে সংখ্যালঘুরা বিভিন্ন ক্ষেত্রে অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, একটি ইসলামী সমাজে সংখ্যালঘুদের অধিকারের ওপর ব্যাপক গুরুত্ব দেওয়া হয়েছে। ইরানের বিশ্ববিদ্যালয়ের ইসলামী অধিকার বিষয়ক অধ্যাপক আব্বাস আলী উমিদ জানজানি বলেছেন, অমুসলিমদের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে ধর্মীয় সংখ্যালঘুদের সমস্ত অধিকার দিতে হবে। এ কারণে দেখা যায় শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলিম ও অমুসলিমদের মধ্যে পারস্পরিক সহাবস্থান বজায় রয়েছে।
ইসলাম অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদেরকে এ অধিকার দিয়েছে যে তারা হয় শান্তিপূর্ণভাবে মুসলমানদের সঙ্গে বসবাস করবে অথবা শান্তি চুক্তি মেনে চলবে, আর তা না হলে মুসলিম ভূখণ্ড ত্যাগ করে পছন্দ মতো অন্যত্র চলে যেতে পারে। যদি তারা মুসলমানদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের সিদ্ধান্ত নেয় তাহলে তাদের জান মাল সহ সমস্ত অধিকার সংরক্ষণ করা হবে। ইসলাম অন্যান্য ঐশী ধর্ম তথা আহলে কিতাবের অনুসারীদের সম্মান ও অধিকার রক্ষার বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দেয় এবং তাদের ধর্ম প্রচারেও কোনো সীমাবদ্ধতা নেই। এমনকি তারা আরও তথ্য জানার জন্য কিংবা নিজেদের ধর্মবিশ্বাসের পক্ষে জোরালো যুক্তি তুলে ধরার জন্য মুসলমানদের সঙ্গে প্রয়োজনে বিতর্ক বা বাহসও করতে পারে। মুসলিম সমাজে অন্য ঐশী ধর্মের অনুসারীরা স্বাধীনভাবে ও পূর্ণ নিরাপত্তার সাথে নিজেদের ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করতে পারবে। তাদের এ অধিকার কেড়ে নেয়ার কোনো অধিকার ইসলাম ধর্ম কাউকে দেয়নি।
ইসলাম ধর্ম মুসলিম সমাজে বসবাসকারী অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে আহলে কিতাবের অনুসারীদের সামাজিক ও রাজনৈতিক তৎপরতা চালানোর অধিকার দিয়েছে। তারা মুসলিম সমাজের যে কোনো স্থানে গিয়ে বসতি গড়ে তুলতে পারে এবং যখনই মন চাইবে সেই স্থান বা দেশ তারা ত্যাগ করতে পারে। ইরানের ইসলামী বিশেষজ্ঞ ও অধ্যাপক হোসেন নাসেরি মোকাদ্দাম এ ব্যাপারে বলেছেন, একটি ইসলামী সমাজে সংখ্যালঘুরা স্বাধীনভাবে তাদের অর্থনৈতিক কার্যক্রম চালাতে পারে, যে কোনো সম্পত্তির মালিকানার অধিকার তাদের রয়েছে। যদি সমাজ বিরোধী না হয় তাহলে তারা স্বাধীনভাবে যে কোনো রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবে। এমনকি ওই মুসলিম সমাজের শিল্প, খেলাধুলা, অর্থনৈতিক কর্মকাণ্ড ও রাজনৈতিক সংগঠনও গড়ে তোলার অধিকার তাদের রয়েছে।
মোট কথা, ইসলাম ধর্মে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষার উপর যেভাবে গুরুত্বারোপ করা হয়েছে তাতে জাতীয় ঐক্য ও সংহতি এবং পারস্পরিক সহযোগিতা গড়ে তোলার বিরাট সুযোগ তৈরি হয়েছে। ইসলাম শুধু অমুসলিমদের ধর্মীয় স্বাধীনতাই দেয়নি, তাদের সঙ্গে সামাজিক অংশীদারি, সৌজন্যবোধ ও মেলামেশার সুযোগ দিয়েছে। এমনকি আহলে কিতাবের নারীদের বিবাহ করা বৈধ বলে ঘোষণা করা হয়েছে। মুসলিম সমাজে অমুসলিমরা অবাধে বসবাস করবে, এটি আল্লাহ তাআলার অমোক বিধান। মহান আল্লাহ বলেন, ধর্মের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করেনি এবং তোমাদের দেশ থেকে বহিষ্কৃত করেনি তাদের প্রতি সদাচরণ ও ইনসাফ করতে আল্লাহ তোমাদের নিষেধ করেন না। নিশ্চয়ই আল্লাহ ইনসাফকারীদের ভালোবাসেন।
সংখ্যালঘু ও অমুসলিমদের সঙ্গে মুসলমানদের আচরণ কেমন হওয়া উচিত তা এ আয়াতে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। এটাই ইসলামের নীতি এবং রীতি। কোনো প্রকার শত্রুতা বা যুদ্ধ অবস্থা না থাকলে তাদের সঙ্গে সুন্দর ও ইনসাফপূর্ণ ব্যবহার করতে হবে। ইসলামের আগে সংখ্যালঘুদের ব্যাপারে এমন সুন্দর ও সুস্পষ্ট আইন মানব সভ্যতায় আর দেখা যায় না। তো শ্রোতা বন্ধুরা, সংখ্যালঘুদের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
সংখ্যালঘুদের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন। আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
কথাবার্তা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 13 এপ্রিল মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম। বিকালের মধ্যেই 25 লাখ মুভমেন্ট পাসের আবেদন মানব জমিন। ব্রাহ্মণবাড়িয়া সহিংসতায় হেফাজত কর্মী সহ গ্রেপ্তার 60, প্রথম আলো। করোনা নিয়ন্ত্রণে আছে বলেই দেশে উন্নয়নের টাকা ঘুরছে, ইত্তেফাক। ব্যাংক কর্মকর্তার আত্মহত্যার নেপথ্যে রাজনৈতিক ও প্রশাসনিক চাপ, কালের কণ্ঠ। হেফাজতের তাণ্ডব নিয়ে বিএনপি একটি শব্দ উচ্চারণ করেনি, বললেন ওবায়দুল কাদের, দৈনিক যুগান্তর। লকডাউনে কাউকে রাস্তাঘাটে দেখতে চাই না, বললেন আইজিপি, দ্য ডেইলি স্টার। খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো, চিকিৎসক, বাংলাদেশ প্রতিদিন। ভারতের শিরোনাম। মমতার আগে কমিশনের কোপে পড়েছেন শাহ যোগীরাও, অল্পের জন্য ছাড় পান মোদি, দৈনিক সংবাদ প্রতিদিন। 3.5 ঘন্টার ধর্না শেষে গান্ধী মূর্তির পাদদেশ থেকে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আনন্দবাজার পত্রিকা।
শ্রোতা বন্ধুরা, এবারে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমেই বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। ঢাকা ছাড়ছে মানুষ, মহাসড়কে যানজট, বাংলাবাজার ঘাটে ঘরমুখো মানুষের স্রোত, ফেরির অপেক্ষায় 1200 যান, মানব জমিন ও সমকাল লিখেছে। ঢাকার রাস্তায়ও বেসামাল যানজট, বাড়ি ফেরা মানুষের চাপ, বিস্তারিত খবরে লেখা হয়েছে। করোনার সংক্রমণ ঠেকাতে আগামীকাল বুধবার থেকে সারা দেশে শুরু হচ্ছে 1 সপ্তাহের সর্বাত্মক লকডাউন। বন্ধ ঘোষণা করা হয়েছে সব সরকারি বেসরকারি অফিস, মার্কেট, বিপণী বিতান, গণপরিবহন ও ব্যাংকিং প্রতিষ্ঠান। লকডাউনে কর্মহীন হয়ে পড়া মানুষগুলো আগেই ছাড়ছে রাজধানী। দূরপাল্লার যান বন্ধ থাকলেও ট্রাক, পিকআপ, প্রাইভেট কার, মোটরসাইকেল সহ ব্যক্তিগত যানবাহনে করে গ্রামের দিকে ছুটছে মানুষ। আজ সকাল থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। কোথাও কোথাও তৈরি হয়েছে তীব্র যানজট। এদিকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ অনেক বেড়েছে। আজ সকাল থেকেই শিবচরের বাংলাবাজার ঘাটে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার যাত্রীদের ঘরে ফেরার প্রতিযোগিতা দেখা গেছে।
করোনা নিয়ন্ত্রণে আছে বলেই দেশে উন্নয়নের চাকা ঘুরছে। ইত্তেফাকের শিরোনামের খবরে লেখা হয়েছে, পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা নিয়ন্ত্রণে আছে বলেই দেশে উন্নয়নের চাকা ঘুরছে। পদ্মা সেতু সহ সব সেক্টরে সমান তালে উন্নয়ন হচ্ছে। দেশে সব উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। গতকাল এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ছদ্মবেশ ধারণ করেছে নতুন কোভিড ভাইরাস, আরটিপিসিআর টেস্টকেও ফাঁকি দিচ্ছে। এই শিরোনামের খবরে দৈনিক মানবজমিন লিখেছে, কোভিডের এই ভয়াবহ দ্বিতীয় সার্জ এ ভাইরাস কার্যত ছদ্মবেশ ধারণ করেছে বলে বিজ্ঞানীদের অনুমান। এর ফলে কোভিড নির্ণয়ের মাধ্যম আরটিপিসিআর টেস্টও হার মানছে। দ্বিতীয় অভিঘাতে আক্রান্ত 15-20% রোগী আর টিপিসিআরে নেগেটিভ হলেও সিটি স্ক্যান জাতীয় পরীক্ষায় পজিটিভ বলে ধরা পড়েছেন। এতদিন আরটিপিসিআর টেস্টকে কোভিড নির্ণয়ের মহা অস্ত্র বলে ধরা হতো, সেই পরীক্ষাও ব্যর্থ হচ্ছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নতুন এই অভিঘাতে ভাইরাস কোষ বিভাজনের ফলে এমন চেহারা নিচ্ছে যার ফলে উপসর্গ থাকলেও পরীক্ষায় কোভিড নেগেটিভ কেস আসলে পজিটিভ হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে ব্রঙ্কোস্কোপির মতো কঠিন পরীক্ষার সাহায্যও নিতে হচ্ছে। ব্রঙ্কোস্কোপি হলো নাক কিংবা গলার মধ্য দিয়ে নল ঢুকিয়ে ফুসফুস থেকে তরল নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা। এর দ্বারা অনেক সময় পজিটিভ রোগীর সন্ধান মিলছে। এমনকি চোখে কনজাংটিভাইটিস হলে অথবা স্রেফ সর্দি হলেও যে কোনো ব্যক্তি কোভিড পজিটিভ হতে পারেন। অর্থাৎ আরটিপিসিআর টেস্টে নেগেটিভ হলেও নিশ্চিন্ত থাকার দিন শেষ।
হেফাজতের তাণ্ডব নিয়ে বিএনপি একটি শব্দ উচ্চারণ করেনি বললেন কাদের, দৈনিক যুগান্তরের শিরোনামের খবরে লেখা হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, হেফাজতে ইসলাম দেশব্যাপী যে তাণ্ডব চালিয়েছে এবং জনগণ তথা রাষ্ট্রীয় সম্পদে আগুন দিয়েছে তা নিয়ে বিএনপি একটি শব্দ উচ্চারণ করেনি। আর কালের কণ্ঠের খবরে লেখা হয়েছে, হেফাজত নেতা মামুনুল প্রসঙ্গ, আওয়ামী লীগের বেশিরভাগ নেতামন্ত্রীর মুখ বন্ধ। এ খবরে বলা হয়েছে, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের রিসোর্টের ঘটনা এবং পরবর্তী সময়ে আরও নানা ঘটনা ঘটতে থাকলেও বিস্ময়কর নিরাপত্তা পালন করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের বেশিরভাগ কেন্দ্রীয় নেতা ও সরকারের মন্ত্রী। তারা নানা ইস্যুতে বরাবরই রাজনৈতিক প্রতিপক্ষকে তীব্র সমালোচনায় বিদ্ধ করে থাকেন। সমালোচনা করতে গিয়ে অনেক নেতা মন্ত্রীর অতি কথন হাস্যরসেরও জন্ম দেয়। কিন্তু সেই বাগাড়ম্বর প্রিয় নেতা মন্ত্রীরাও হেফাজতকে নিয়ে মুখে যেন কুলুপ এঁটেছেন। এ নিয়ে ক্ষমতাসীন দলের অনেক সাধারণ কর্মীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আর প্রথম আলোর খবরে লেখা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতায় হেফাজত কর্মী সহ গ্রেপ্তার হয়েছে 60 জন।
এবারে ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। 3.5 ঘন্টা ধর্ণা শেষে গান্ধী মূর্তির পাদদেশ থেকে উঠলেন মমতা, দৈনিক আনন্দবাজার। বিস্তারিত খবরে লেখা হয়েছে, প্রায় 3.5 ঘন্টা ময়দানে গান্ধী মূর্তির পাদদেশ থেকে নিজের ধর্ণা তুলে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুর 12:45 নাগাদ ধর্ণায় বসেন তিনি। তারপর দুপুর 3:00 নাগাদ সেখান থেকে উঠে যান মমতা। সোমবার একটি নির্দেশিকা জারি করে মমতার ভোট প্রচারে 24 ঘন্টার নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন। মমতার বিরুদ্ধে ভোট প্রচারে প্ররোচনামূলক মন্তব্যের অভিযোগ এনেছেন তারা। কমিশনের নির্দেশ নির্দেশিকা অনুযায়ী সোমবার রাত 8টা থেকে মঙ্গলবার রাত 8টা পর্যন্ত ভোট প্রচার কর্মসূচিতে অংশ নিতে পারবেন না মমতা। সোমবারই কমিশনের এই সিদ্ধান্তকে অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক বলে উষ্মা প্রকাশ করে মমতা জানান, প্রতিবাদে মঙ্গলবার দুপুর 12টা থেকে গান্ধী মূর্তির নিচে ধর্ণায় বসবেন তিনি। আর আজকাল লিখেছে, বহরমপুর থেকে মমতাকে তোপ দেগে দিলীপ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী সংবিধান মানেন না, পদত্যাগ করা উচিত।
মমতার আগে কমিশনের কোপে পড়েছেন শাহযোগীরাও অল্পের জন্য ছাড় পান মোদি, সংবাদ প্রতিদিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একানন বিতর্কিত মন্তব্য করে এর আগে নির্বাচন কমিশনের রোষের মুখে পড়তে হয়েছে বহু শীর্ষ নেতাকে। তালিকায় আছে অমিত শাহ, যোগী আদিত্যনাথ, মায়াবতী, হিমন্ত বিশ্ব শর্মাদের মতো নেতাদের নামও। এদের প্রত্যেকেরই ওপর চাপানো হয়েছিল নিষেধাজ্ঞা। 2019 সালের লোকসভা নির্বাচনের আগে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ উঠেছিল খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও, যদিও শেষ পর্যন্ত তাঁকে কোনো শাস্তি পেতে হয়নি। আর সংবাদ প্রতিদিনের একটি খবরে লেখা হয়েছে, এখনই দেশে এনআরসি করার কোনো পরিকল্পনা নেই, পাহাড়ের সভায় বড় ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। কথাবার্তা অনুষ্ঠানটির আগে প্রচারিত অনুষ্ঠানের শিরোনামে ভুলবশত সৌদি আরবে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন ও বিদেশি শ্রমিকদের অবস্থা সংক্রান্ত বিশেষ আলোচনা বলা হয়েছিল বলে আমরা দুঃখিত। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন গল্প ও প্রবাদের গল্প।
গল্প ও প্রবাদের গল্প।
শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। নতুন ধারাবাহিক গল্প ও প্রবাদের গল্প আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
আজকের আসরে আমরা শুনব প্রাচীন একটি গল্প। গল্পটি হল সন্ত্রাসীর পরিণতি। সন্ত্রাস সাধারণত যারা করে তারা ক্ষমতাশীল হয় কিংবা ক্ষমতাবানদের সাহচর্য প্রাপ্ত হয়। পদস্থ লোকেরা আবার নিজেদের ক্ষমতার অপব্যবহার করে নিরীহ লোকদের উপর জুলুম করে। তাদের অনুসারীরাও নিজ নিজ মহল্লায় অনুরূপ অত্যাচার চালায়, ত্রাস সৃষ্টি করে, ইত্যাদি বিভিন্ন উপায়ে লোকজনকে হয়রানি করে।
কর্মকর্তাদের ক্ষমতার দাপটে কেউ তাদের সামনে টু শব্দটিও করার সাহস পায় না। ত্রাসের রাজত্ব বলতে যা বোঝায় এটা আর কি। সুতরাং কি আর করবে মানুষ, নীরবে সহ্য করা ছাড়া কিছুই করার থাকে না। সকল অত্যাচার মেনে নিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করায় তাদের একমাত্র উপায় হিসেবে অবশিষ্ট থাকে। কিন্তু এক মাঘে তো আর সিজায় না বলে একটা কথা প্রচলিত আছে সমাজে। ব্যাপারটা কিন্তু মিথ্যে নয়। একবার যদি ওই অত্যাচারী কোনো রকম বিপদে পড়ে, অত্যাচারিত জনতা সেই সুযোগটিকে গণিমত বলে মনে করে, তার প্রতিশোধ নিতে ভুল করে না। এরকম একটি গল্প শুনব আমরা আজকের আসরে। আপনারা আমাদের সঙ্গে আছেন যথারীতি, এর প্রত্যাশা রইল।
বেশ প্রাচীন কালের কথা, কোন এক শহরে এক ব্যক্তি বেশ উচ্চ পদে অধিষ্ঠিত ছিল। পদস্থ ওই কর্মকর্তা তার পদ পদবীর অপব্যবহার করত, ক্ষমতাকে কাজে লাগিয়ে মানুষকে হয়রানি করত। শহরে এমন কেউ ছিল না যে ওই লোকের ক্ষমতার দাপটে হয়রানির শিকার হয়নি। আশ্চর্যের বিষয় হল, লোকটা মানুষকে হয়রানি করে আনন্দ উপভোগ করত। কেউ কেউ সাহসিকতার পরিচয় দিয়ে তার অত্যাচারের প্রতিবাদ যে জানাত না তা কিন্তু নয়, তবে ওই প্রতিবাদের প্রতিক্রিয়া হতো আরও ভয়াবহ। ওই ভয়াবহতা দেখে লোকটির কোনো অত্যাচারের জবাব দেওয়া তো দূরের কথা, না হয়রানির প্রতিক্রিয়া জানাত, এমনকি হয়রানির বিষয়ে অভিযোগ করার পর্যন্ত সাহস করত না। সবাই এভাবে তার অত্যাচার, জুলুম, নির্যাতন বিনা বাক্য ব্যয়ে সহ্য করত, কারণ প্রত্যেকেই জানত যে তার জুলুমের প্রতিবাদ করার মানেই হয়রানের শিকার হওয়া।
ক্ষমতাধর ওই সন্ত্রাসীর হয়রানিতে মানুষ যখন অতিষ্ঠ, ঠিক সে সময় ওই শহরে এলো বেগানা এক দরবেশ। বেগানা বলতে ওই এলাকার লোক ছিল না ওই দরবেশ। সে কারণে দরবেশ ক্ষমতাধর সন্ত্রাসী লোকটির অত্যাচার সম্পর্কে কিছুই জানত না। দরবেশ লোকটি এতই নির্বিকার এবং সৎ ছিল যে তার সারা জীবনে কোনো একজন মানুষকে কষ্ট দেয়া তো দূরের কথা, একটা পিঁপড়াও কখনো তার হাতে কষ্ট পায়নি। কিন্তু দিন যেতে যেতে ঘটনাচক্রে এই দরবেশ একদিন মুখোমুখি হল বলদর্পী সেই দুষ্ট লোকটির। তারপর কি হলো তা আমরা শুনব একটু পরে। এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটু বিরতি। বিরতির পরও আপনাদের সঙ্গ পাব এই প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের আসরে। দুষ্ট লোকটির সামনে পড়ে গেল ভীন শহরের দরবেশ। বেচারা দরবেশ তো জানে না লোকটির ব্যাপারে, সে তার মতো করেই শহরের ভেতর চলাফেরা করছিল। দরবেশের মাঝে কোনো রকম ভয়ভীতি কিংবা তাজিম করার লক্ষণ দেখতে পেল না দুষ্ট লোকটি। এটা তার কাছে অদ্ভুত বলে মনে হলো। সুতরাং লোকটি মনে মনে ভাবল মজাই হবে, নতুন একটা উপাদান পাওয়া গেল খেলা করার। দরবেশের দিকে তাকিয়ে মনে মনে সে বলল, আমার অত্যাচার নির্যাতন থেকে শহরের কেউ নিরাপদ থাকবে তা কি করে হয়? অত্যাচার না করলে তো কেউ সালামও দেয় না, সম্মানও দেখায় না। সুতরাং এমন অত্যাচার করব যাতে সবাই দেখা মাত্র আমাকে তাজিম করে এবং ভয়ে ততস্থ হয়ে পতঙ্গের মতো কাঁপতে থাকে।
এই বলেই দুষ্ট লোকটি এদিক ওদিক তাকিয়ে একটা পাথর খুঁজে হাতে তুলে নিল এবং বেচারা দরবেশের মাথায় ছড়ে মারল। পাথরের আঘাতে দরবেশের মাথা থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোতে শুরু করল। মাথায় হাত দিতেই দরবেশের হাত রক্তে রঞ্জিত হয়ে গেল। সে দুষ্ট লোকটির দিকে অপলক তাকালো তার এই অবিবেচক কাজের প্রত্যুত্তর দিতে। কিন্তু জবাব দেয়া আগে ভাগেই দরবেশের পাশে থাকা লোকজনের মধ্য থেকে একজন সঙ্গে সঙ্গে দরবেশকে বাধা দিল, বলল, জবাব দিও না, চুপচাপ চলে যাও, কোনো প্রতিক্রিয়া দেখানোর দরকার নেই। অন্যরা দরবেশকে বোঝানোর চেষ্টা করল এই দুষ্ট লোকটির চরিত্র কীরকম। দরবেশ বেচারা শেষ পর্যন্ত লোকজনের কথায় নীরব হয়ে গেল এবং যে পাথর দিয়ে তার মাথায় আঘাত করা হয়েছিল সেই পাথরটি তার পকেটে পুরে নিল। শ্রোতা বন্ধুরা, আসলে এ পর্যায়ে আবারও নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আপনাদের সঙ্গ পাব এই প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের আসরে। পাথর পকেটে পড়তে দেখে দুষ্ট লোকটির কৌতূহল হল। সে জানতে চাইল দরবেশের কাছে থেকে, পাথর কেন পকেটে ঢুকিয়েছ? দরবেশ বলল, যে পাথরটি একজন নিরীহ দরবেশের মাথা ফাটিয়েছে সেই পাথরটি তো জাতা পাথর নয়, সুতরাং ওই পাথরটি সংরক্ষণ করাই উত্তম, হতে পারে কোনো একদিন কাজে দেবে। দুষ্ট লোকটি দরবেশের কথা শুনে অট্টহাসি দিয়ে মনে মনে বলল, কি আহাম্মক দরবেশ রে বাবা, এই পাথর কি কাজে লাগবে? এই ঘটনার পর কেটে গেল সপ্তাহ, মাস, বছরের পর বছর। হঠাৎ একদিন ঘটল আশ্চর্য একটা ঘটনা। দুষ্ট লোকটিকে দেখা গেল মাটির গভীরে একটি কূপে বন্দি অবস্থায়। খোঁজ খবর নিয়ে জানা গেল দুষ্ট লোকটি ভুলক্রমে একদিন ওই দেশের বাদশার অপছন্দের একটা কাজ করে বসেছিল, তাই বাদশা আদেশে তার এই শাস্তির আয়োজন।
অন্ধকূপে বন্দী দুষ্ট লোকটি মানুষকে হয়রানি করার শাস্তি পেতে লাগল। প্রতিদিন তাকে সামান্য একটু রুটি আর একটু পানি একটা পাত্রে দিয়ে রশিতে ঝুলিয়ে কূপের তলায় দেয়া হতো খাবার হিসেবে। পরিবার পরিজন, আত্মীয় স্বজন, চারপাশের লোকজন থেকে দূরে একাকী এই নিভৃত কূপে নিঃসঙ্গ কাটতে লাগল তার দিন। তার এই পরিণতি দেখে দারুণ খুশি হলো লোকজন। তারা আনন্দে উৎসবে মেতে উঠল, সে সঙ্গে দোয়া করতে লাগল, এই কূপ থেকে যেন আর বেরুতে না পারে লোকটি। একদিন কূপের তলায় অন্ধকারে বসে ছিল লোকটি, অতীতের দিনগুলোর কথা ভাবছিল। হঠাৎ তার মাথায় পড়ল একটা পাথর, সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে রক্ত বেরোতে শুরু করল। অন্ধকারে হাত ফিরিয়ে এই পাথরটি খুঁজে বের করল। সে মাথা তুলে চিৎকার করে বলল, কে তুমি পাথর ছুঁড়ে মেরেছ, কেন মেরেছ?
উপর থেকে শব্দ ভেসে এলো, আমি সেই নিরীহ দরবেশ যাকে তুমি একদিন বিনা কারণে মজা করার জন্য পাথর মেরে রক্তাক্ত করেছিলে। আমি সেই পাথরটি পকেটে ঢুকিয়ে রেখেছিলাম আর তুমি উপহাস করেছিলে, মনে পড়ে? পুরো গল্প শোনার পর দুষ্ট লোকটির মনে পড়ে গেল সেই দিনের কথা। বলল, মনে পড়েছে, পুরোপুরি মনে পড়েছে, কিন্তু এতদিন কোথায় ছিলে? দরবেশ বলল, তোমার ক্ষমতা আর পদমর্যাদার ভয়ে সেদিন কিছু বলতে পারিনি, আজ এই অন্ধকূপে পেয়ে মোক্ষম সুযোগ পেলাম এবং সুযোগটাকে যথাযথভাবে কাজে লাগিয়ে সেদিনের সেই অন্যায়ের প্রতিশোধ নিয়ে নিলাম।
যাই হোক শ্রোতা বন্ধুরা, হাতে আজ আর সময় নেই, পরবর্তী আসরে আবারও কথা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। তেহরান সফর করছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী, পারস্য উপসাগরীয় অঞ্চলে দখলদার ইসরায়েলের তৎপরতার বিষয়ে সতর্ক করেছেন ইরানের প্রেসিডেন্ট। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফ বলেছেন, তার দেশের নাতাঞ্জ পরমাণু স্থাপনায় যে হামলা চালানো হয়েছে তা যুদ্ধ অপরাধের সামিল। বাংলাদেশের প্রধানমন্ত্রী স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বলেছেন, মানুষের জীবন সবার আগে, বেঁচে থাকলে আবার সবকিছু গুছিয়ে নেওয়া যাবে। এবং ভারতে করোনার সংক্রমণ ব্যাপক বাড়ছে, তৃণমূল নেতা অভিষেক বলেছেন, তৃতীয়বারের মতো মমতার মুখ্যমন্ত্রী হওয়া এখন কেবল সময়ের ব্যাপার। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। আজ এ পর্যন্তই, খোদা হাফিজ। Thank you.